জাকবের চিঠি
প্রথম অধ্যায়।
আমি ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের দাস জাকব, পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়া জিহুদি জাতির ১২টি বংশের লোকদের শুভেচ্ছা জানাচ্ছি।
বিশ্বাসীদের পরীক্ষা। আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো, তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে, তবে সে যেন ঈশ্বরের কাছে তা চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। তবে কোনো সন্দেহ না করে তাকে বিশ্বাস করেই চাইতে হবে, কারণ যে সন্দেহ করে সে বাতাসে দুলে ওঠা সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসই তাকে ঠেলে নিয়ে যায়। এই রকম লোক যে প্রভুর কাছ থেকে কিছু পাবে তা যেন সে আশা না করে। সে দুমনা লোক এবং তার সব কাজেই সে অস্থির। যে বিশ্বাসী ভাই গরিব, ঈশ্বর তাকে উঁচু করেছেন বলে সে নিজেকে ধন্য মনে করুক, আর যে ধনী, ঈশ্বর তাকে নম্র করেছেন বলে সেও নিজেকে ধন্য মনে করুক, কারণ সে ঘাসের ফুলের মতোই ঝরে পড়ে যাবে। সূর্য যখন জ্বলন্ত তাপ নিয়ে ওঠে, তখন সেই ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে যায় ও তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ধনী লোকও ঠিক তেমনি করে তার কাজের মাঝখানেই শেষ হয়ে যাবে। পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর পুরস্কার হিসাবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন। অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে, ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন। কোনো মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না, আর ঈশ্বরও কাউকে পাপের দিকে টানেন না। মানুষের অন্তরের কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। আমার প্রিয় ভাইয়েরা, ভুল করো না। জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, আর তা আসে ঈশ্বরের কাছ থেকে, যিনি সমস্ত আলোর পিতা। চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না, তার নিজের ইচ্ছায় সত্যের বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের তার সন্তান করেছেন, যেন তার সৃষ্ট জিনিসের মধ্যে আমরা একরকম প্রথম ফলের মতো হই।
শুনে সেই মতো কাজ করো। আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথাটা লক্ষ্য করো, তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেও না বা রাগ করো না, কারণ ঈশ্বর আমাদের কাছ থেকে যে সৎ জীবন আশা করেন তার আগের মধ্য দিয়ে আসে না। এই জন্য সব রকম অপবিত্রতা এবং যে সব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। পাপ থেকে তোমাদের উদ্ধার করবার ক্ষমতা এই বাক্যেরই আছে। কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। যে কেবল সেই বাক্য শোনে কিন্তু সেই মতো কাজ না করে, সে এমন লোকের মতো যে আয়নাতে নিজের চেহারা দেখে চলে যায় আর তখনই তা ভুলে যায়। কিন্তু যে পরিপূর্ণ আইন মানুষকে মুক্ত করে তার দিকে সে ভালো করে চেয়ে দেখে এবং মনোযোগ দেয়, সে সেই আইনের কথা শুনেই ভুলে যায় না, বরং সেই মতো কাজও করে, ফলে সে তার সব কাজে আশীর্বাদ পায়। কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জীবকে না সামলায়, সে নিজেকে ঠকায়, তার ধর্মকর্ম মিথ্যা। বিধবা ও অনাথদের দুঃখ কষ্টের সময় তাদের দেখাশোনা করা আর জগতের সব নোংরামি থেকে নিজেকে পরিষ্কার রাখাই হল পিতা ঈশ্বরের চোখে খাঁটি ও সত্য ধর্ম।
দ্বিতীয় অধ্যায়।
সকলকে সমান চোখে দেখো। আমার ভাইয়েরা, তোমরা যখন আমাদের মহিমাপূর্ণ প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করো, তখন প্রত্যেককে সমান চোখে দেখো। মনে করো, একজন লোক সুন্দর কাপড় চোপড় পরে ও হাতে সোনার আংটি দিয়ে তোমাদের সভায় আসলো, আবার একজন গরিব লোকও আসলো ময়লা কাপড় চোপড় পরে। তোমরা যদি সেই সুন্দর কাপড় পরা লোকটিকে বেশি সম্মান দেখিয়ে বলো, আপনি এই ভালো জায়গাটায় বসুন, আর সেই গরিব লোকটিকে বলো তুমি ওইখানে দাঁড়াও বা এখানে আমার পায়ের কাছে বসো, তাহলে তোমরা নিজেদের মধ্যে কি ছোট বড় ভাবের সৃষ্টি করছো না এবং অন্যায় বিচার করছো না? আমার প্রিয় ভাইয়েরা শোনো, এই জগতের চোখে যারা গরিব, বিশ্বাসে ধনী হবার জন্য ঈশ্বর কি তাদের বেছে নেননি? যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের তিনি যে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছেন সেই রাজ্যের অধিকারী হবার জন্য এই গরিব লোকদের কি তিনি বেছে নেননি? অথচ সেই গরিব লোকদেরই তোমরা অপমান করেছ। কিন্তু ধনী লোকেরাই কি তোমাদের কষ্ট দেয় না এবং আদালতে টেনে নিয়ে যায় না? যার নাম অনুসারে তোমাদের ডাকা হয় ধনীরা কি সেই সম্মানিত নামের নিন্দা করে না? পবিত্র শাস্ত্রের একটা বড় আইন হল তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমরা যদি সত্যি সেই আইনটা মেনে চলো তবে ভালোই করছ, কিন্তু তোমরা যদি সবাইকে সমান চোখে না দেখো তবে তোমরা পাপ করছ। এই আইনটাই তখন তোমাদের আইন অমান্যকারী বলে দোষী করে। যে লোক সমস্ত আইন কানুন পালন করেও মাত্র একটা বিষয়ে পাপ করে, সে সমস্ত আইন কানুন অমান্য করেছে বলতে হবে। যিনি বলেছেন ব্যভিচার করো না, তিনি আবার বলেছেন খুন করো না। তাহলে যদি তোমরা ব্যভিচার না করে খুন করো তবে কি তোমরা আইন অমান্যকারী হলে না? যে আইন মানুষকে মুক্ত করে সেই আইন দ্বারা যাদের বিচার করা হবে তাদের মতোই কথা বলো ও চলাফেরা করো, কারণ যে দয়া করেনি বিচারের সময়ে সেও দয়া পাবে না, বিচারের উপর দয়া জয় লাভ করে।
কাজের দ্বারা বিশ্বাস দেখাও। আমার ভাইয়েরা, যদি কেউ বলে তার বিশ্বাস আছে কিন্তু কাজে তা না দেখায়, তবে তাতে কি লাভ? সেই বিশ্বাস কি তাকে পাপ থেকে উদ্ধার করতে পারে? ধরে নাও তোমাদের কোনো ভাই কিংবা বোনের ঘরে খাবারও নেই, পরবার কাপড়ও নেই। এই অবস্থায় যদি তোমাদের কেউ তাকে বলে তোমার মঙ্গল হোক, খেয়ে পরে ভালো থাকো, অথচ তার অভাব মিটাবার কোনো ব্যবস্থাই না করে, তবে তাতে তার কি উপকার হবে? ঠিক সেইভাবে যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই সেই বিশ্বাস মৃত। কেউ হয়তো বলতে পারে তোমার বিশ্বাস আছে আর আমার আছে সৎ কাজ, বেশ ভালো কথা, কাজ ছাড়া তোমার বিশ্বাস আমাকে দেখাও আর আমি কাজের মধ্য দিয়ে আমার বিশ্বাস তোমাকে দেখাব। তুমি এক ঈশ্বরে বিশ্বাস করো তাই না? বেশ ভালো, কিন্তু মন্দ আত্মারাও তো তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। হায় মূর্খ, কাজ ছাড়া বিশ্বাস যে নিষ্ফল তার প্রমাণ কি তুমি চাও? আমাদের পূর্বপুরুষ অব্রাহাম যখন তার ছেলে ইসহাককে বেদীর উপর উৎসর্গ করেছিলেন, তখন কি সেই কাজের জন্য তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়নি? তুমি তো দেখতেই পাচ্ছ যে তার বিশ্বাস ও কাজ সেই সময় একসঙ্গে কাজ করছিল এবং তার কাজই তার বিশ্বাসকে পূর্ণতা দান করেছিল। এইভাবে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়েছিল। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন আর ঈশ্বর তাই নির্দোষিতা বলে ধরেছিলেন, সেই জন্য তাকে ঈশ্বরের বন্ধু বলে ডাকা হয়েছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কেবলমাত্র বিশ্বাসের জন্যই যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা নয়, কিন্তু বিশ্বাস এবং কাজ এই দুইয়ের জন্যই ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন। আর বেশ্যা রাহবকে কিভাবে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল? তিনি যিহুদি গুপ্তচরদের লুকিয়ে রেখে পরে অন্য পথ দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছিলেন, আর এই কাজের জন্য তাকে নির্দোষ বলে গ্রহণ করা হয়েছিল। প্রাণ ছাড়া দেহ যেমন মৃত, ঠিক তেমনি কাজ ছাড়া বিশ্বাসও মৃত।
তৃতীয় অধ্যায়।
জীব সম্বন্ধে সাবধান হও। আমার ভাইয়েরা, তোমাদের মধ্যে সকলেই শিক্ষক হতে যেও না, কারণ তোমরা তো জানো আমরা শিক্ষক বলে অন্যদের চেয়ে আমাদের আরো কঠিনভাবে বিচার করা হবে। আমরা সবাই নানাভাবে অন্যায় করে থাকি। যদি কেউ কথা দ্বারা অন্যায় না করে তবে সে নির্দোষ, তার সারা দেহকে সে সামলাতে পারে। ঘোড়াকে বসে রাখবার জন্য আমরা তার মুখে লাগাম দিই, তার আর তখন তাকে যেখানে ইচ্ছা সেখানে চালিয়ে নিতে পারি। আবার দেখো, জাহাজ যদিও অনেক বড় আর জোর বাতাস সেটা ঠেলে নিয়ে যায়, তবুও মাত্র ছোট একটা হাল দিয়ে নাবিক সেটাকে যেদিকে খুশি সেদিকে নিয়ে যেতে পারে। জীবও তেমনি, দেহের একটা ছোট অংশ হলেও তা অনেক বড় বড় কথা বলে। আবার অল্প একটুখানি আগুন কিভাবে একটা বড় জঙ্গলকে জ্বালিয়ে ফেলতে পারে, তেমনি জীবও ঠিক আগুনের মতো। আমাদের দেহে যতগুলো অংশ আছে তাদের মধ্যে জীব যেন একটা মন্দতার দুনিয়া, নরকের আগুনে জ্বলে উঠে সে গোটা দেহকেই নষ্ট করে এবং জীবন পথে আগুন ধরিয়ে দেয়। মানুষ সব রকম পশু পাখি সাপ ও মাছকে দমন করে রাখতে পারে এবং রেখেছে, কিন্তু কোনো মানুষ জীবকে দমন করে রাখতে পারে না। ওটা অস্থির ও মন্দ এবং ভয়ঙ্কর বিষে ভরা। এই জীব দিয়ে আমরা আমাদের প্রভুর অর্থাৎ পিতা ঈশ্বরের গৌরব করি, আবার এই জীব দিয়েই তার মতো করে গড়া মানুষকে অভিশাপ দিই। আমাদের একই মুখ দিয়ে গৌরব আর অভিশাপ বের হয়ে আসে। আমার ভাইয়েরা, এরকম হওয়া উচিত নয়। একই জায়গা থেকে বের হয়ে আসা স্রোতের মধ্যে কি একই সময়ে মিষ্টি আর তেতো জল থাকে? আমার ভাইয়েরা, ডুমুর গাছে কি জলপাই ধরে, কিংবা আঙ্গুর লতায় কি ডুমুর ধরে? তেমনি করে নোনা জলের মধ্যে মিষ্টি জল পাওয়া যায় না।
দুরকম জ্ঞানের বিষয়ে, তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান কে? সে তার সৎ জীবন দিয়ে জ্ঞান থেকে বের হয়ে আসা নম্রতা ভরা কাজ দেখাক। কিন্তু তোমাদের অন্তর যদি হিংসায় তেত হয়ে ওঠে এবং স্বার্থপরতায় ভরা থাকে, তবে জ্ঞানের গর্ব করো না, সত্যকে মিথ্যা বানায় না। এই রকম জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, বরং পৃথিবী, মানুষের স্বভাব এবং মন্দ আত্মাদের সঙ্গেই তার সম্বন্ধ। কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা থাকে সেখানেই গোলমাল ও সব রকমের অন্যায় থাকে। কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা প্রথমত খাঁটি, তারপর শান্তিপূর্ণ, তাতে থাকে সহ্যগুণ ও নম্রতা, তা দয়া ও ভালো কাজে পূর্ণ, স্থির ও ভণ্ডামি শূন্য। যারা শান্তির চেষ্টা করে তারা শান্তিতে বীজ বনে এবং তার ফল হল সৎ জীবন।
চতুর্থ অধ্যায়।
ঈশ্বরের অধীনে থাকো। তোমাদের মধ্যে ঝগড়া ও মারামারি কোথা থেকে আসে? যেসব কামনা বাসনা তোমাদের দেহের মধ্যে যুদ্ধ করে তার মধ্য থেকেই কি সেগুলো বের হয়ে আসে না? তোমরা কামনা করো কিন্তু পাও না, তোমরা খুন করো এবং লোভ করো কিন্তু যা চাও তা পাও না। তোমরা ঝগড়া ও মারামারি করো, তবুও তোমাদের কিছুই থাকে না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না। তোমরা চেয়েও পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। তোমরা কি মনে করো যে পবিত্র শাস্ত্র মিথ্যাই এই কথা বলে যে ঈশ্বর আমাদের ভিতরে যে আত্মা দিয়েছেন তার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন? কিন্তু ঈশ্বরের দয়া আরো বেশি, সেই জন্য শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। এই জন্য ঈশ্বরের অধীনে থাকো, শয়তানকে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তাহলে তিনিও তোমাদের কাছে এগিয়ে আসবেন। পাপীরা, তোমাদের হাত পরিষ্কার করো। দুমনা লোকেরা, তোমাদের অন্তর খাঁটি করো। দুঃখে ভেঙে পড়ো এবং শোক করো ও কাঁদো। তোমাদের হাসির বদলে শোক প্রকাশ করো এবং আনন্দের বদলে দুঃখ করো। প্রভুর সামনে নিজেদের নিচু করো, তাহলে তিনিই তোমাদের তুলে ধরবেন। ভাইয়েরা, তোমরা একে অন্যের নিন্দা করো না। যে কেউ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে বা ভাইয়ের দোষ খুঁজে বেড়ায়, সে আইন কানুনের বিরুদ্ধে কথা বলে এবং আইন কানুনের দোষ খুঁজে বেড়ায়। যদি তুমি আইন কানুনের দোষ খুঁজে বেড়াও, তবে তো তুমি তা পালন করছ না, বরং তার বিচার করছ। মাত্র একজনই আছেন যিনি আইন কানুন দেন ও বিচার করেন, তিনি রক্ষা করতে পারেন এবং ধ্বংস করতে পারেন। তুমি কে যে তোমার প্রতিবেশীর দোষ খুঁজে বেড়াচ্ছ? তোমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে, আজ বা কাল আমরা অমুক শহরে গিয়ে এক বছর কাটাব এবং সেখানে ব্যবসা করে লাভ করব। কিন্তু কালকে কি হবে তা তোমরা জানো না। তোমাদের জীবনই বা কি? তোমরা তো বাষ্প মাত্র, যা কিছুক্ষণের জন্য থাকে আর তারপর মিলিয়ে যায়। তার চেয়ে বরং তোমাদের এই কথা বলা উচিত, প্রভু যদি ইচ্ছা করেন তবে আমরা বেঁচে থাকব এবং এটা বা ওটা করব। তার বদলে দেখা যাচ্ছে তোমরা খুব অহংকারী ও গর্বে পূর্ণ। এইরকম সব গর্বই খারাপ। তাহলে দেখা যায় ভালো কাজ করতে জেনেও যে তা না করে সে পাপ করে।
পঞ্চম অধ্যায়।
ধনীরা সাবধান হও। ধনীরা তোমরা শোনো, তোমাদের উপর যে কষ্ট আসছে তার জন্য কাঁদো ও হাহাকার করো। তোমাদের ধন নষ্ট হয়ে গেছে এবং তোমাদের কাপড় চোপড় পোকায় কেটেছে। তোমাদের সোনা ও রূপাতে মরচে ধরেছে, আর সেই মরচে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আগুনের মতো করে তোমাদের মাংস খেয়ে ফেলবে। এই শেষ দিনগুলোতে তোমরা ধন সম্পত্তি জমা করেছ। তোমাদের ক্ষেতে যে মজুরেরা ফসল কেটেছে, তোমরা তাদের মজুরি দাওনি। আর দেখো, সেই মজুরি এখন চিৎকার করে তোমাদের দোষী করছে। সর্বশক্তিমান প্রভুর কানে সেই মজুরদের চিৎকার গিয়ে পৌঁছেছে। এই পৃথিবীতে তোমরা খুব আরামের মধ্যে দিন কাটিয়েছ এবং উচ্ছৃঙ্খলতার হাতে নিজেদের ছেড়ে দিয়েছ। জবাই করবার দিনের জন্য তোমরা নিজেদের কেবল তাজাই করেছ। তোমরা নির্দোষীদের দোষী করেছ এবং মেরে ফেলেছ, আর তারা তোমাদের বাধা দেয়নি।
কষ্টের সময়ে ধৈর্য ধরো। এই জন্য ভাইয়েরা, যে পর্যন্ত না প্রভু আসেন সেই পর্যন্ত ধৈর্য ধরে সব সহ্য করো। ক্ষেতের দামি ফসলের জন্য চাষী কেমন ভাবে অপেক্ষা করে এবং প্রথম ও শেষ বর্ষার জন্য ধৈর্য ধরে তা দেখেছ। তোমরাও তেমনি করে ধৈর্য ধরো আর অন্তর স্থির রাখো, কারণ প্রভু শীঘ্রই আসছেন। ভাইয়েরা, ঈশ্বর যেন তোমাদের দোষ না ধরেন, এজন্য তোমরা একে অন্যকে দোষ দিও না। দেখো, বিচারকর্তা দরজার কাছাকাছি এসে পড়েছেন। ভাইয়েরা, যে নবীরা প্রভুর পক্ষ হয়ে কথা বলেছেন, কষ্টের সময়ে কিভাবে তারা ধৈর্য ধরতেন সে কথা চিন্তা করে দেখো। যারা ধৈর্য ধরে সহ্য করেছেন তাদের আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনছ, এবং প্রভুর কাজের শেষ ফল যে ভালো তাও দেখেছ। প্রভুর করুণা ও দয়ার শেষ নেই। আমার ভাইয়েরা, আমি বিশেষভাবে এই কথা বলি, তোমরা স্বর্গ, পৃথিবী বা অন্য কোন জিনিসের নামে শপথ করো না, তার চেয়ে বরং তোমাদের হ্যাঁ হ্যাঁই হোক এবং না নাই হোক, যেন তোমরা বিচারের দায়ে না পড়ো।
বিশ্বাসের প্রার্থনা। তোমাদের মধ্যে কেউ কি কষ্টভোগ করছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখী? সে প্রশংসা গান করুক। কেউ কি অসুস্থ? সে মণ্ডলীর প্রধান নেতাদের ডাকুক, তারা প্রভুর নামে তার মাথায় তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুন। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ লোককে সুস্থ করবে, প্রভুই তাকে ভালো করবেন। সে যদি পাপ করে থাকে তবে ঈশ্বর তাকে ক্ষমা করবেন। এই জন্য তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো এবং একে অন্যের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হতে পারো। ঈশ্বরের ইচ্ছা মতো যে চলে তার প্রার্থনার জোর আছে বলে তা ফল দেয়। এলিও আমাদের মতোই একজন মানুষ ছিলেন। তিনি আকুলভাবে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, আর সাড়ে তিন বছর দেশে বৃষ্টি হয়নি। পরে তিনি আবার প্রার্থনা করলেন, তখন আকাশ থেকে বৃষ্টি পড়ল আর মাটিতে ফসল হল। আমার ভাইয়েরা, তোমাদের মধ্যে যদি কেউ সত্য থেকে দূরে সরে যায় আর তোমরা কেউ তাকে ফিরিয়ে আনো, তবে এই কথা জেনে রেখো, যদি কেউ একজন পাপীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে তবে সে তাকে মৃত্যু থেকে রক্ষা করে এবং অনেক পাপ ঢেকে রাখে।